বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 20 ফেব্রুয়ারি, 7 ফাল্গুন এবং ফার্সি 1 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bm। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এ অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। পরমাণু সমঝোতা ইস্যুতে ইরান ও ফ্রান্সের প্রেসিডেন্টের মধ্যে টেলিফোন আলাপ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধিতে বাণিজ্য মন্ত্রীর বক্তব্য এবং এ বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে আল্লাহর পবিত্র নামের তাৎপর্য এবং শিক্ষা শীর্ষক ধারাবাহিক আলোচনা আসমাউল হোসনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইসলামী আদর্শ ভিত্তিক পরিবার নিয়ে ধারাবাহিক আলোচনা সুখের নীর। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানি জনগণের স্বার্থ সমুন্নত রেখে চুক্তি হতে হবে বলেছেন প্রেসিডেন্ট রাইসি, রেড লাইন রক্ষার আহ্বান। রুশ আগ্রাসন নিয়ে মার্কিন প্রচারণা প্রত্যাখ্যান করল ইউক্রেন ও জার্মানি, যুদ্ধভীতি না ছড়ানোর আহ্বান। সরকারের নিপীড়ন নির্যাতনে মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার ক্ষত বিক্ষত, বিএনপি মহাসচিবের মন্তব্য। ভারতের আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যু, তদন্ত দাবি করলেন বিরোধী নেতারা। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের উল্লেখযোগ্য শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন তাঁর দেশের জনগণের স্বার্থ রক্ষা করা হচ্ছে পাশ্চাত্যের সঙ্গে যে কোনো চুক্তির প্রধান লক্ষ্য। তিনি শনিবার শেষ বেলায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে এক টেলিফোন আলাপে ইরানের এ শর্তের কথা জানান। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানি প্রতিনিধি দল আন্তরিকতার সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছে জানিয়ে রাইসি বলেন, এই আলোচনার শুরু থেকে এই প্রতিনিধি দল একের পর এক গঠনমূলক প্রস্তাব দিয়েছে এবং প্রতিপক্ষের প্রস্তাবগুলো ইরানি জনগণের স্বার্থ রক্ষায় কতটুকু সহায়ক তা বিবেচনা করে জবাব দিয়েছে। ইরানি জনগণের স্বার্থ রক্ষা করে এমন যে কোনো প্রস্তাব গ্রহণে ইরানি প্রতিনিধি দল সবসময় প্রস্তুত ছিল জানিয়ে প্রেসিডেন্ট রাইসি বলেন, ভিয়েনায় এমন কিছু প্রস্তাব বা দাবি উত্থাপন করা হয়েছে যার একমাত্র লক্ষ্য ইরানের উপর চাপ সৃষ্টির হাতিয়ার সবসময় প্রস্তুত রাখা, কিন্তু এ ধরনের প্রস্তাব আমাদেরকে একটি চুক্তিতে পৌঁছার সম্ভাবনা ক্ষীণ করে দেবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, ভিয়েনায় যে কোনো চুক্তির ভিত্তি হতে হবে নিষেধাজ্ঞা প্রত্যাহার, নিষেধাজ্ঞা প্রত্যাহারের কার্যকারিতার প্রমাণ এবং ইরানের বিরুদ্ধে রাজনৈতিক অভিযোগ উত্থাপনের সংস্কৃতি বন্ধ করা। টেলিফোন আলাপে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন ভিয়েনা সংলাপে ভালো অগ্রগতি হয় সন্তোষ প্রকাশ করে বলেন, যত দ্রুত সম্ভব এই সংলাপ থেকে একটি চুক্তি বেরিয়ে আসবে বলে তিনি আশা করছেন। টেলিফোন আলাপে দুই প্রেসিডেন্ট করোনা ভাইরাস মোকাবেলার সর্বশেষ পরিস্থিতি এবং আঞ্চলিক বিষয় আদি নিয়ে আলোচনা করেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনর্বহালের লক্ষ্যে যে আলোচনা চলছে তা যদি ভেঙে যায় তাহলে তার জন্য সম্পূর্ণভাবে পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকা দায়ী থাকবে। আমির আবদুল্লাহিয়ান বলেন, ভিয়েনায় একটি ভালো চুক্তির জন্য ইরান বিভিন্ন সময় এবং বিভিন্নভাবে আন্তরিকতা দেখিয়েছে, তারপরও আলোচনা যদি বাতিল হয়ে যায় তাহলে তার দায় ইরানের নয়। জার্মানির মিউনিখে 58তম বার্ষিক নিরাপত্তা সম্মেলনের অবকাশে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে আমির আবদুল্লাহিয়ান এসব কথা বলেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিয়েনা সংলাপ থেকে একটি ভালো ফলাফলের জন্য আমরা খুবই আশাবাদী, কারণ ইরানের প্রেসিডেন্ট ডক্টর ইব্রাহিম রাইসির প্রশাসন পরমাণু সমঝোতা পুনর্বহালের ব্যাপারে একটি ভালো চুক্তির জন্য অনেক বেশি আন্তরিক। আমির আবদুল্লাহিয়ান আরও বলেন, আমরা এই মুহূর্তে খুবই স্পর্শকাতর সময় পার করছি এবং বিষয়টি নিয়ে অন্য পক্ষকে বাস্তববাদী হতে হবে। এই অবস্থায় যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে তা হবে আমেরিকা এবং পশ্চিমাদের জন্যই। এদিকে ভিয়েনা আলোচনায় নির্ধারিত রেড লাইন থেকে সরে না যাওয়ার জন্য প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির অন্তত 200 সংসদ সদস্য। এক যৌথ বিবৃতিতে এসব সংসদ সদস্য বলেছেন, গত 8 বছর ধরে আমেরিকা ও ইউরোপের 3 মিত্র ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি তাদের প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে। তারা এমন কোনো পদক্ষেপ নিতে পারেনি যার কারণে ইরানের স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়। এসব সংসদ সদস্য আরও বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ওষুধ এবং চিকিৎসা সামগ্রী সহ জরুরি পণ্য আমদানি করতে পারেনি তেহরান, কিন্তু পশ্চিমা দেশগুলো এ ব্যাপারে কোনো ইতিবাচক ভূমিকা রাখেনি। সংসদ সদস্যরা যৌথ বিবৃতিতে বলেছেন, আমাদেরকে অতীত থেকে শিক্ষা নিতে হবে এবং ইরানের জনগণের স্বার্থকে রেড লাইন হিসেবে দেখতে হবে, ফলে প্রয়োজনীয় নিরাপত্তা না পাওয়া পর্যন্ত কোনো চুক্তি করা যাবে না। রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে যে কোনো মুহূর্তে সামরিক আগ্রাসন চালাতে পারে বলে আমেরিকা বারবার যে সতর্ক বার্তা দিয়ে আসছে তা প্রত্যাখ্যান করেছে ইউক্রেন ও জার্মানি। গতকাল মিউনিক নিরাপত্তা সম্মেলনে দেওয়া বক্তৃতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যুদ্ধভীতি তৈরি করার জন্য আবারও বাইডেন প্রশাসনের সমালোচনা করেছেন। তিনি বলেন, আমরা মনে করি না এই ধরনের ভিত্তি সৃষ্টির কোনো প্রয়োজন আছে। মিউনিক নিরাপত্তা সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের উপস্থিতিতেই তিনি একথা বলেন। সম্মেলনে দেয়া বক্তৃতায় স্বাগতিক জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়ারবক বলেন, আমরা এখনও জানি না রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কিনা। ইউক্রেন ইস্যুতে চলমান উত্তেজনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা গত কিছুদিন থেকেই বারবার হুঁশিয়ারি উচ্চারণ করে আসছেন যে কোনো সময় রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করবে। সর্বশেষ শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তিনি মোটামুটি নিশ্চিত যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেছেন, সরকারের নিপীড়ন ও নির্যাতনে মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার আজ ক্ষত বিক্ষত। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত বলছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক বিবৃতিতে বলেছেন, সরকারের নিপীড়ন ও নির্যাতনে মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার ক্ষত বিক্ষত। আইনের শাসন না থাকায় ঘরে বাইরে কারো ন্যূনতম নিরাপত্তা নেই। বিএনপি সহ বিরোধী দলের আন্দোলনকে স্তব্ধ করতে এবং বিরোধী নেতাকর্মী সহ সাধারণ নাগরিকদের মনে ভীতি সঞ্চার করতেই ফ্যাসিবাদী কায়দায় ধারাবাহিকভাবে সরকারি জুলুম নির্যাতন অব্যাহত রাখা হয়েছে। আজ রোববার ঝালকাঠি সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের যৌথ হামলার প্রতিবাদে এই বিবৃতি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, জনগণকে সঙ্গে নিয়ে বর্তমান আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার বিএনপির নেতৃত্ব ধ্বংস করতেই অবৈধ সরকার তাদের অনুগত আইন শৃঙ্খলা বাহিনী এবং দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচির উপরে নিষ্ঠুর ও পৈশাচিক হামলা অব্যাহত রেখেছে। ফখরুল বলেন, অতীতে যেমন কোনো স্বৈর শাসক বিরোধী নেতা কর্মীদের উপরে জুলুম চালিয়ে নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে রাখতে সক্ষম হয়নি, বর্তমান শাসক গোষ্ঠীও হবে না। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে শান্তির ভাষায় কথা বলার আহ্বান জানিয়ে বলেন, শান্তির ভাষায় কথা না বললে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। আজ রোববার নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, অপশক্তির সঙ্গে আতাত করে দেশে সম্প্রীতি বিনষ্ট করতে চায় বিএনপি। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাদের ষড়যন্ত্র প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জনগণ বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকেই বিপুল ভোটে বিজয়ী করবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক পদ থেকে চাকরিচ্যুত মোহাম্মদ শরীফউদ্দিনের জীবনের নিরাপত্তা সহ প্রয়োজনীয় আদেশের আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন 10 আইনজীবী। এর সঙ্গে 18 ও 19 ফেব্রুয়ারি শরীফকে নিয়ে গণমাধ্যমে আসা 9টি প্রতিবেদন যুক্ত করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আজ ওই চিঠি পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সহ 10 আইনজীবী ওই চিঠিটি পাঠিয়েছেন। হাইকোর্ট রুলসের বিধি অনুসারে ওই চিঠিটি সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী রিট হিসেবে বিবেচনার আর্জি রয়েছে চিঠিতে। এদিকে দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফউদ্দিনের চাকরিচ্যুতি নিয়ে আলোচনার মধ্যে নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন দুদক সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। তিনি বলেছেন, দুর্নীতির তদন্তে প্রভাবশালীর নাম আসায় তাদের চাপে শরীফকে চাকরিচ্যুত করা হয়েছে বলে যেসব কথা বলা হচ্ছে তা মোটেও সত্য নয়। তাহলে কেন এই কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে এমন প্রশ্নের জবাবে দুদক সচিব বলেছেন, চাকরিবিধি না মানার কারণে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত দাবি করেছেন রাজ্যের বিরোধী নেতারা। আনিস খানের পরিবারের দাবি, গত রাতে তাকে তিনতলার বাড়ির নিচতলায় পড়ে থাকতে দেখা গেছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন আমাদের কলকাতা প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গের আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যু তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী নেতারা। আজ রোববার আনিসের পরিবারের সঙ্গে দেখা করেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এমপি, সিপিএম নেতা সুজন চক্রবর্তী, কংগ্রেসের সাবেক বিধায়ক অসিত মিত্র, কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় ও অন্যরা। মৃত আনিস খানের পরিবারের দাবি, গত শুক্রবার রাতে তাকে তিনতলা বাড়ির নিচে পড়ে থাকতে দেখা যায়। তাদের অভিযোগ, পুলিশের ছদ্মবেশে দুর্বৃত্তরা এসে তাকে হত্যা করেছে। আনিসের বাবা সালাম খানের দাবি, জোর করে তিন দুর্বৃত্ত ঘরে ঢুকে ছাদে উঠে আনিসকে ছাদ থেকে ফেলে হত্যা করেছে। এ প্রসঙ্গে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এ প্রসঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রী ও তৃণমূল সিনিয়র নেতা ফিরহাদ হাকিম বলেন, বলছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ওই ইস্যুতে আজ হাওড়ার আমতা থানা ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে বাম ছাত্র যুব সংগঠনের কর্মী সমর্থকরা। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে আসছি বিশ্ব সংবাদে। ইউক্রেন নিয়ে যখন আমেরিকার সঙ্গে প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে, তখন পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। একই সঙ্গে রুশ সামরিক বাহিনী সফলভাবে হাইভারসনিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। গতকাল রাশিয়ার সামরিক বাহিনী পূর্ব পরিকল্পিত এসব মহড়া চালিয়েছে। মহড়ায় ব্যবহার করা ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্র এবং ভূমিভিত্তিক লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ক্রেমলিনের ভাষায় সিচুয়েশন সেন্টার থেকে মহড়া পর্যবেক্ষণ করেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আগেই জানিয়েছিল যে পরিকল্পিত এই মহড়ায় ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে। পাশাপাশি মহড়ায় অ্যারোস্পেস এবং স্ট্র্যাটেজিক রকেটগুলো ও উত্তরাঞ্চলীয় এবং কৃষ্ণ সাগরীয় নৌবহর সহ দেশের সশস্ত্র বাহিনীর প্রায় সব বিভাগ যুক্ত থাকবে। এদিকে লিথুয়ানিয়া সফরের সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রাশিয়ার এই পরমাণু মহড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, রাশিয়ার মহড়ার কারণে বিশ্ব নেতারা যেমন উদ্বিগ্ন, তেমনি তিনি নিজেও এর ঝুঁকি নিয়ে চিন্তিত। শ্রোতাবন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতাবন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, তার দেশের জনগণের স্বার্থ রক্ষা করা পাশ্চাত্যের জন্য যে কোনো চুক্তির প্রধান লক্ষ্য। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে টেলিফোন আলাপে তিনি একথা বলেছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, তার দেশের জনগণের স্বার্থ রক্ষা করা, বিশেষ করে নিষেধাজ্ঞা তুলে নেয়া, আর নিষেধাজ্ঞা দেয়া হবে না এমন নিশ্চয়তা পাওয়া এবং পরমাণু সমঝোতা নিয়ে রাজনৈতিক বিতর্কের অবসান ঘটানো পাশ্চাত্যের সঙ্গে যে কোনো চুক্তির প্রধান লক্ষ্য। পাশ্চাত্যের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে টেলিফোন আলাপে তিনি একথা বলেছেন। ইরানের প্রতিনিধিদল ভিয়েনা আলোচনাকে সফল করার জন্য অত্যন্ত আন্তরিকতার সাথে চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন, চলমান দীর্ঘ আলোচনায় ইরানের পক্ষ থেকে গঠনমূলক অনেক প্রস্তাব উত্থাপন করা হয়েছে, তাই আমরা আশা করি প্রতিপক্ষ এমন সব প্রস্তাব উত্থাপন করবে যাতে ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করা যায়। এই টেলিফোন আলাপে ফ্রান্সের প্রেসিডেন্টও বলেছেন, ভিয়েনা বৈঠকে এখন পর্যন্ত ভালো অগ্রগতি অর্জিত হয়েছে এবং যত দ্রুত সম্ভব আলোচনার ইতিবাচক পরিসমাপ্তি ঘটবে বলে আমরা আশা করি। প্রকৃতপক্ষে ভিয়েনায় চলমান আলোচনার মূল উদ্দেশ্য ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার উপায় খুঁজে বের করা। আলোচনায় অংশগ্রহণকারীরা বলছেন, সংলাপ বর্তমানে অত্যন্ত স্পর্শকাতর অবস্থানে এসে পৌঁছেছে এবং এখন ওয়াশিংটনকেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে রাজনৈতিক সদিচ্ছার প্রমাণ দিতে হবে। সংলাপের ভবিষ্যৎ আমেরিকাকেই নির্ধারণ করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান গতকাল জার্মানির মিউনিখে নিরাপত্তা বিষয়ক 58তম আন্তর্জাতিক সম্মেলনের অবকাশে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে সাক্ষাতে পরমাণু সমঝোতার বিষয়ে তেহরানের অবস্থান তুলে ধরেন। গত প্রায় এক মাস ধরে ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ে জোর আলোচনা চলছে। এরই মধ্যে পাশ্চাত্যের পক্ষ থেকে দুটি প্যাকেজ প্রস্তাব এবং ইরানের পক্ষ থেকেও প্যাকেজ প্রস্তাব উত্থাপন করা হয়েছে এবং এ বিষয়ে এখনও আলোচনা চলছে। বিতর্কিত ইস্যুতে মতবিরোধ অনেকটাই কমে এসেছে এবং সব পক্ষই কোনো মতবিরোধ ছাড়াই অভিন্ন অবস্থানে পৌঁছার চেষ্টা করছে। ভিয়েনায় ইরানের প্রতিনিধি বহুবার বলেছেন, ইরানের জাতীয় স্বার্থ রক্ষার বিষয়টি আমাদের কাছে অগ্রাধিকার পাবে, কিন্তু আমেরিকা সহ পাশ্চাত্যের পক্ষ থেকে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে গড়িমসির কারণে ভিয়েনার সংলাপের ফলাফল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ সরকারের কিছুই করার নেই। বাণিজ্যমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তার বক্তব্যে বোঝা যায় যে আওয়ামী লীগ দেশ চালাচ্ছে না। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে সরকারের কিছুই করার নেই। বাণিজ্যমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তার বক্তব্যে বোঝা যায় যে আওয়ামী লীগ দেশ চালাচ্ছে না। রোববার বেলা 11:30 দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, কর্মহীন ও অনাহার অর্ধাহার ক্লিষ্ট দেশবাসীর প্রতি মন্ত্রীর এই বক্তব্য নিষ্ঠুর রসিকতা। সরকারের কিছুই করার না থাকলে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করার পরামর্শ দেন বিএনপির এ নেতা।
কয়েকশো গুণ দাম বেড়েছে, শুধুমাত্র নিজেদের লোকদের দিয়ে বাজার সিন্ডিকেট করে এই দাম বৃদ্ধি করা হয়। এখানে সরকারের কোনো ইন্টারভেনশন নাই। বাণিজ্য মন্ত্রী আপনার তো বলেই বসলো যে সরকারের কিছু করার নেই, তাহলে এই ব্যর্থ সরকার আছে কেন, এই অকর্মণ্য সরকার আছে কেন?
এদিকে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে 1 কোটি হতদরিদ্র পরিবারকে এবার টিসিবির মাধ্যমে সাশ্রয়ী দামে পেঁয়াজ, তেল, চাল, চিনি, খেজুর ও ছোলা, এই 6টি পণ্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বাণিজ্যমন্ত্রী বলেন, তেলের দাম বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট হলেও দাম না বাড়ালে ব্যবসায়ীরা আমদানি বন্ধ করে দিলে সংকট আরো বেশি হতো। বাণিজ্যমন্ত্রী বলেন, এটা তো সত্যি কথা যে মানুষের কষ্ট হচ্ছে, আমরা চেষ্টা করছি সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে সেটা সাধারণ মানুষকে দেওয়ার।
400 ট্রাক আছে, আমরা এখন বাংলাদেশে প্রতিদিন কৃষিবের মাধ্যমে দিচ্ছি, সেটা দরকার পড়লে 800 করে দেবো। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন 50 লক্ষে 1 কোটি মানুষকে সেই ব্যবস্থা দেওয়া হবে। সরকারিভাবে আমরা চেষ্টা করছি এই 1 কোটি মানুষকে রমজান মাস সামনে রেখে আমরা এই ধরনের খাবার দেওয়ার মানে জিনিসপত্র দেব সাশ্রয়ী মূল্যে।
ভোজ্য তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, তেলের দাম আমরা বাড়িয়েছি কারণ 90% ভোজ্য তেল আমরা ইম্পোর্ট করি। আন্তর্জাতিক বাজারে সেই তেলের দাম বেড়েছে, কন্টেইনারের ভাড়া বেড়েছে, এর সঙ্গে সামঞ্জস্য রেখে যদি আমরা ঠিক না করে দেই তাহলে তো ব্যবসায়ীরা তেল আমদানি করবেই না। এদিকে রাজধানীতে টিসিবির পণ্য কিনতে আসা ক্রেতারা জানান, পণ্য ক্রয়ের জন্য তাদেরকে ঘণ্টার পর ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। টিসিবির ডিলাররা বলেন, পণ্য বাড়িয়ে দিলে বা প্রতিদিন পণ্য সরবরাহ করলে মানুষের চাহিদা কিছুটা কমবে, আমরাও মানুষকে সন্তুষ্ট করতে পারব। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে ধারাবাহিক আলোচনা আসমাউল হোসনা।
আসমাউল হোসনা।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 69তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সব সুন্দর নাম কেবলই মহান আল্লাহর। মহান আল্লাহর এমনই এক নাম হল তাওয়াব, এর অর্থ অত্যন্ত বেশি মাত্রায় পাপীর তওবা গ্রহণকারী তথা অনুতপ্তদের প্রতি অত্যন্ত বেশি ক্ষমাশীল। তওবার আবিধানিক অর্থ পাপ করার পর অনুতপ্ত হৃদয়ে আর পাপ না করার প্রতিজ্ঞা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তথা তার দিকে ফিরে যাওয়া। যারা আল্লাহর দিকে ফিরে আসে তাদের পাপ আল্লাহ ক্ষমা করেন। তওবা করার পর আবারও যদি পাপে জড়িয়ে পড়ে কেউ এবং আবারও অনুতপ্ত হৃদয় নিয়ে সে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ আবারও তার তওবা কবুল করেন। এভাবে পাপি বারবার পাপ করেও যদি অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তার ব্যাপক করুণা ও ক্ষমাশীলতার কারণে ওই পাপিকে ক্ষমা করে দেন। পবিত্র কোরআনের 39 নম্বর সুরা তথা সুরা জুমারের 53 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, বলুন হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গোনা মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু।
ইসলাম ধর্ম মহান আল্লাহর ক্ষমাশীলতার বিষয়ে হতাশাকে মহাপাপ বা কবিরা গোনাহ বলে উল্লেখ করেছেন। মহান আল্লাহ তওবাকারীদের খুবই ভালোবাসেন, তবে শর্ত হল তওবা হতে হবে বাস্তব, আন্তরিকতাপূর্ণ এবং পুনরায় পাপ করার ইচ্ছা করা যাবে না। আর এমন অবস্থায় মানুষ তওবা কবুল হওয়ার ব্যাপারে আশাবাদী হতে পারে। পাপের কারণে মানুষ আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়, আর তওবার মাধ্যমে মানুষ আবারও আল্লাহর দাসত্ব ও আনুগত্যের ধারায় ফিরে আসে। তাই মহান আল্লাহর তাওয়াব নাম এটা বোঝায় যে আল্লাহ তার রহমতের দিকে ব্যাপক বা বিপুল মাত্রায় ফেরত আনয়নকারী। সূরা বাকারার 37 নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর হযরত আদম আলাইহিস সালাম নিজ পালনকর্তার কাছ থেকে কয়েকটি কথা শিখে নিলেন, অতঃপর আল্লাহ পাক তাঁর প্রতি করুণা ভরে লক্ষ্য করলেন তথা তার তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি তওয়াবুর রহিম তথা মহা ক্ষমাশীল ও অসীম দয়ালু।
পবিত্র কোরআনের অনেক মুফাসসিরের মতে তওবা মহান আল্লাহ ও তার বান্দার মধ্যে অভিন্ন শব্দ। বান্দা তওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসে, পাপের মাধ্যমে সে তার প্রতিপালক হতে দূরে পালিয়ে গিয়েছিল, আর তওবার মাধ্যমে সে আবার তার দিকে ফিরে আসে। বান্দা তথা আল্লাহর দাস হিসেবে মানুষ সবসময় আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী, তাই পাপের অন্ধকার থেকে বাঁচতে হলেও আল্লাহর রহমত পাওয়া জরুরি, আর তওবা করার সুযোগ লাভও আল্লাহর রহমত ছাড়া সম্ভব নয়। বান্দা যখন তওবা করে তখনও আল্লাহর পক্ষ থেকে আরও একটি তওবার মুখাপেক্ষী সে, আর তা হল তওবা কবুল করা। সূরা তওবার 118 নম্বর আয়াতে বলা হয়েছে,
এবং তাবুকের যুদ্ধে যোগ না দেয়াই অপর সেই তিনজনকে যাদেরকে পেছনে রাখা হয়েছিল, মুসলমানরা তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করাই, যখন পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকুচিত হয়ে গেল এবং তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠল, আর তারা বুঝতে পারল যে আল্লাহ ছাড়া আর কোনো আশ্রয়স্থল নেই। অতঃপর তিনি সদয় হলেন তাদের প্রতি যাতে তারা ফিরে আসে বা তওবা করতে পারে। নিঃসন্দেহে আল্লাহ তাওয়াব ও রাহিম তথা ক্ষমাশীল ও করুণাময়। লক্ষণীয় যে এখানে মহান আল্লাহর তাওয়াব নামের পর রাহিম নাম এসেছে। পার্থিব জীবনে শয়তানের ধোঁকায় পড়ে মানুষ নানা ধরনের পাপে জড়িয়ে পড়ে। অসচেতনতা, অলসতা, অসতর্কতা বা গাফিলতি ও হতাশার ফাঁদে ফেলে শয়তান মানুষকে পাপে জড়িয়ে ফেলে ও খোদার পথ থেকে দূরে সরিয়ে দেয়। এ অবস্থায় মহান আল্লাহ মানুষের এসব দুর্বলতার কারণে তাদেরকে বারবার তওবা করার সুযোগ দেন, আর মহান আল্লাহ বারবার পাপে জড়িয়ে পড়া মানুষের তওবাও বারবার কবুল করেন বলে তাওয়াব নামের অধিকারী।
يا عفو يا رؤوف ما
মহান আল্লাহ অত্যন্ত করুণাময় ও দয়ালু বলে বারবার অনুতপ্ত মানুষকে ক্ষমা করেন। মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। ইমাম বাকের আলাইহিসসালাম বলেছেন, কেউ মরুভূমিতে নিজ পরিবার পরিজনকে হারিয়ে ফেলার পর অনেক প্রচেষ্টা ও খোঁজাখুঁজির মাধ্যমে হঠাৎ যদি আবারও তাদের দেখতে পায় তাহলে যেমন খুশি হয়, তেমনি মহান আল্লাহও বান্দা যখন তওবা করে তখন এর চেয়েও বেশি খুশি হন। প্রকৃত তওবাকারীকে মহান আল্লাহ এত ভালোবাসেন যে তিনি ইহকাল ও পরকালে তার সব পাপ গোপন রাখার ব্যবস্থা করেন, ফলে ফেরেশতারা শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ও পাপের আরও যত সম্ভাব্য সাক্ষী যেমন জমিন, এরা সবাই আল্লাহর নির্দেশে তওবাকারীর পাপ গোপন রাখে। মহান আল্লাহ তাওয়াব হওয়ার কারণে মানুষের মধ্যে এই আশার ব্যাপক দোলা থাকে যে পাপ করার পরও আল্লাহর দিকে আবারও ফিরে যাওয়া সম্ভব এবং আল্লাহ তার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না। তাই প্রত্যেক বান্দার উচিত এই মহা অনুগ্রহের ব্যাপারে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এবং এই কৃতজ্ঞতারই প্রকাশ হিসেবে অন্য মানুষদের ক্ষমা প্রার্থনাকেও মেনে নেয়া।
হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম বলেছেন, মানুষ যদি আমার ডান কানে গালিবর্ষণ করে এবং এরপরই বাম কানের কাছে এসে ক্ষমা চায়, আমি তাদের ক্ষমা প্রার্থনায় সাড়া দেব। আমার বাবা আমিরুল মোমিনিন আমার নানা থেকে এই বক্তব্য উদ্ধৃতি করেছেন যে রাসুলে খোদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, হাউজে কাউসার বা কাউসার সরোবরে তারা প্রবেশাধিকার পাবে না যারা অন্যের ক্ষমা প্রার্থনায় সাড়া দেয় না, তা তার সেই ক্ষমা প্রার্থনা যথাযথ হোক বা না হোক। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানে শেষ করছি।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ২০ ফেব্রুয়ারি রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। বাংলাদেশের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে চীন, বললেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাকের শিরোনাম। সব অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান দিতে হবে বাধ্যতামূলক করা হচ্ছে। ফেসবুক ইউটিউব নিয়ন্ত্রণে ভারতের পথেই হাঁটছে বাংলাদেশ প্রথম আলো। যুগান্তরের শিরোনাম, একুশে পদক পেলেন ২৪ বিশিষ্ট নাগরিক। আদালতে যেতে পারেন চাকুরিচ্যুত দুদক কর্মকর্তা, কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, চীনের সঙ্গে সম্পর্ক খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, মিউনিখে বললেন বিদেশমন্ত্রী। আজকাল দোকান ভাঙে ভাঙুক, রামলালার মন্দির তো হবে, বুলডোজার যোগীর পাশেই আছে অযোধ্যা, আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, শরীফউদ্দিনকে দুদকের চাকরিতে পুনর্বহলের দাবি জানিয়েছে একটি বাম সংগঠন।
এছাড়া তার জীবনের নিরাপত্তা চেয়ে আদালতে মামলা করেছেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। ঘটনাগুলোকে আপনি কিভাবে দেখছেন?
এখানে যে বিষয়গুলো আমাদের সামনে খুব পরিষ্কার হয় তা হচ্ছে এই যে দেশের দরকার ছিল দুষ্টের দমন এবং শিষ্টের লালন, কিন্তু এই ঘটনা আমাদের সামনে তুলে ধরছে উল্টো চিত্র। অর্থাৎ যিনি ন্যায়নিষ্ঠ তিনি দমনের শিকার হলেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দুদকের এই কর্মকর্তাকেই দুদকের কর্মকর্তারা একসময় অতি উত্তম বলে আখ্যা দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি আবার খারাপ হয়ে গেলেন এবং শুধু খারাপই না, তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এবং এই ঘটনাগুলো ঘটেছে আমরা পত্রপত্রিকার খবর থেকে যা জানতে পারছি তা হচ্ছে আওয়ামী লীগের লোকজনের দুর্নীতির ঘটনা উন্মোচন করার পর তার বিরুদ্ধে এই সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি কিছু কর্মকর্তাও জড়িত ছিল সেই সমস্ত দুর্নীতিতে। সবচেয়ে দুর্নীতি, অন্যায়, লুটপাট এগুলো করার সুযোগ পায় তো ক্ষমতাসীন দলের নেতারা, পাশাপাশি উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। তাদের বিরুদ্ধে যদি দুদক কাজ করতে না পারে তাহলে কার বিরুদ্ধে কাজ করবে? এই শরীফউদ্দিনকে বরখাস্তর ভিতর দিয়ে আপাতত একটি বিষয় পরিষ্কার হচ্ছে, সেটি হচ্ছে দেশের প্রশাসন যতই বলুক, সরকার যতই বলুক দুর্নীতির ব্যাপারে তারা জিরো টলারেন্স, কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখতে পাচ্ছি দুর্নীতি দমনের জন্য কাঙ্ক্ষিত মাত্রায় কাজ করা হচ্ছে না।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখন রাশিয়া ইউরোপে সর্ববৃহৎ যুদ্ধের পরিকল্পনা করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আপনার কি মনে হয়?
জি, ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য আমাদের সামনে আসলে ভিন্ন চিত্র তুলে ধরছে। সেটি হচ্ছে এই যে বোরিস জনসন কিন্তু ব্রিটেনের অভ্যন্তরীণ রাজনীতিতে সংকটাপন্ন অবস্থায় রয়েছে। তিনি ক্ষমতায় থাকতে পারবেন কিনা তা নিয়েও এখন প্রশ্ন উঠেছে। সেই জায়গা থেকে তিনি এমন একটি ভূমিকা পালন করার চেষ্টা করছেন বা এমন কিছু কথাবার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন যার কারণে তিনি ব্রিটেনের জনগণের কাছে বা ব্রিটিশ রাজনীতিতে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে বিবেচিত হতে পারেন, এমন একটি চেষ্টা তিনি চালাচ্ছেন বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। রাশিয়া এই পর্যন্ত কিন্তু যুদ্ধের কোনো কথাই বলে, যুদ্ধের যত কথা, ইউক্রেনে হামলা চালানোর ব্যাপারে যত অভিযোগ, যত কথাবার্তা বলা হচ্ছে তা সবই বলা হচ্ছে মূলত আমেরিকা এবং ব্রিটেনের পক্ষ থেকে, আর বলা হচ্ছে নেটো জোটের প্রধান জেন্স স্টলটেনবার্গের পক্ষ থেকে। আমরা সাম্প্রতিক ইতিহাস থেকে দেখতে পারি যে ইরাক এবং আফগানিস্তানে কিভাবে ভুয়া অভিযোগ তুলে দুটি জনপদকে কিভাবে ধ্বংস করা হয়েছে এবং তার নেতৃত্বে ছিল আমেরিকা আর তার প্রধান সহযোগী ছিল ব্রিটেন। ইউক্রেনেও ঠিক একই অবস্থা, একই চিত্র। ইউক্রেনের প্রেসিডেন্ট যখন বারবার বলছেন যে এখানে ভীতিকর পরিবেশ তৈরি করবেন না এবং আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর সমালোচনা করছেন, এমনকি মিউনিক নিরাপত্তা সম্মেলনেও ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধের পক্ষে কথা না বলে বরং তিনি বলেছেন আমি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে চাই, তিনি কি বলতে চান। এবং আমরা পরিষ্কার পুতিন চান যে ইউক্রেন নেটোতে যোগ দেবে না, কারণ নেটোতে যোগ দিলে একেবারে রাশিয়ার ঘরের দোরে এসে নেটো ঘাঁটি কাটবে, এটি পুতিন চান না, আমেরিকাও এটি চাইবে না, এটা আমরা পরিষ্কার বুঝতে পারি। আমেরিকা যা পছন্দ করে না রাশিয়া তা কি করে পছন্দ করে, ব্যাপারটা এমন না। সেক্ষেত্রে ব্রিটিশ প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছে এই বক্তব্য আসলে নিজের এবং বিশ্ব পরিস্থিতিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা।
জনাব সিরাজুল ইসলাম, আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। চীনের সঙ্গে সম্পর্ক খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, মিউনিখে বললেন বিদেশমন্ত্রী। আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে চীন সীমান্ত চুক্তি লঙ্ঘনের পর থেকে তাদের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। গতকাল একথা জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি এও বলেছেন সীমান্তের পরিস্থিতি যেমন থাকবে সেই অনুযায়ী থাকবে সম্পর্কের পরিস্থিতিও। মিউনিক সিকিউরিটি কনফারেন্স 2022-এর প্যানেল ডিসকাশনে গিয়ে জয়শঙ্কর বলেন চীনকে নিয়ে সমস্যায় পড়েছে ভারত। 45 বছর ধরে শান্তি ছিল, সীমান্ত ব্যবস্থাপনা ছিল স্থিতিশীল। 1975 সাল থেকে সীমান্তে কোনো সেনার মৃত্যু হয়নি, কিন্তু সেই পরিস্থিতি পাল্টে গেছে। বিদেশমন্ত্রী বললেন, আমাদের মধ্যে চুক্তি হয়েছিল যে সীমান্তে সেনা জড়ো করবে না চীন। চীনারা চুক্তি লঙ্ঘন করেছে, তাই অবশ্যই চীনের সঙ্গে সম্পর্ক খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দোকান ভাঙে ভাঙুক, রামলালার মন্দির তো হবে, বুলডোজার যোগীর পাশেই আছে অযোধ্যা। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, যোগী সিদ্ধান্ত নিয়েছেন রাম মন্দিরে যাওয়ার রাস্তা বানাতে বুলডোজার নামাবেন, যে কারণে অযোধ্যার অলিতে গলিতে তাঁর নামই হয়ে গেছে বুলডোজার যোগী। যোগীর বুলডোজারে যাদের দোকান গড়িয়ে যাবে তাদের অবশ্য কোনো হেলদোল নেই। রামলালা আছেন, যোগী আদিত্যনাথ আছেন, বুলডোজার আছে, শুধু সেই অযোধ্যার নেই। ফের সংঘাতে রাজ্য ও রাজ্যপাল, বিধানসভা অধিবেশন নিয়ে মুখ্যমন্ত্রীর সুপারিশ ফেরত পাঠালেন ধনখড়। অনিশ্চিত অধিবেশনের ভাগ্য, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, বিধানসভা অধিবেশন শুরু নিয়ে ফের অনিশ্চয়তা, আবারও সংঘাতে রাজ্য ও রাজ্যপাল। আগামী 7 মার্চ থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এদিন অধিবেশন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপারিশ ফেরত পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইট করে তিনি জানান, সাংবিধানিক নিয়ম মেনে সুপারিশ পাঠানো হয়নি, তাই তা ফেরত পাঠাতে বাধ্য হয়েছেন, ফলে বিষয়টি নিয়ে আরও জটিলতা বাড়ল। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
শুনলেন কথাবার্তা, প্রান্তিক আয়োজনে এখন রয়েছে সুখের নীর।
সুখের নীর, শ্রোতা ভাই ও বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইসলামী ও ইরানি পরিবার বিষয়ক নতুন ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নেট থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। এই ধারাবাহিকের ষষ্ঠ পর্ব উপস্থাপনায় রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আমাদের আজকের আলোচনা শুরু করছি মহানবীর এক হাদিস শুনিয়ে। তিনি বলেছেন, আল্লাহর কাছে কোনো ঘরই সেই ঘরের চেয়ে প্রিয় নয় যা বিয়ের মাধ্যমে সমৃদ্ধ হয়। আমরা কেউ কেউ অন্যদের জীবনের বাহ্যিক দিকের সঙ্গে নিজেদের জীবনের তুলনা করি। অন্যদের জীবনের বাহ্যিক চাকচিক্য ও সমৃদ্ধি যেন আমাদের অন্ধ করে না দেয় এবং এসব নিয়ে আমরা যেন জীবনসঙ্গীকে বিচার না করি। আমাদের উচিত জীবনসঙ্গীকে সম্মান করা, তাকে গুরুত্বপূর্ণ বলে ভাবা ও তাকে ভালোবাসা। বিয়ের ক্ষেত্রে অন্যদের সঙ্গে তুলনা করা এমন এক রোগ যা পুরুষের দৃঢ়তা ও আত্মবিশ্বাসকে নষ্ট করে এবং বিনষ্ট করে স্ত্রীর অনুরাগ বা স্নেহ প্রবণতা। তাই স্বামী যদি স্ত্রীকে অন্যান্য নারীর সঙ্গে তুলনা করে তাহলে তার স্নেহ প্রবণতা লণ্ডভণ্ড হয়ে যাবে। অন্যদিকে স্ত্রীও যদি স্বামীকে অন্যান্য পুরুষের সঙ্গে মিলিয়ে বিচার করে তাহলে ওই স্বামীর দৃঢ়তা ও আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে যাবে।
আমাদের আঙ্গুলের দিকে তাকিয়ে দেখুন, আঙ্গুলের মধ্যে যে রেখাগুলোর ছাপ বা বাঁক রয়েছে তা অন্য কারো আঙ্গুলের রেখাগুলোর মতো নয়। এই ভিন্নতা যদি আমরা মেনে নিতে পারি তাহলে কেন স্ত্রী বা স্বামীকে অন্যদের সঙ্গে তুলনা করব? এই বিশ্বে সব ফুলের রং ও আকার এক ধরনের নয়, নানা ধরনের খাবারের স্বাদ ও গন্ধ একরকম নয়। ভিন্নতা ও পার্থক্যই এই দুনিয়াকে করেছে সুদৃশ্যতর ও বেশি সুন্দর। মানুষ হিসেবে প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্ব ভিন্ন ধরনের এবং মানুষের রুচি, জীবনযাপনের পদ্ধতি, স্বভাব, অভ্যেস, বয়স ইত্যাদি অনেক দিকে পার্থক্য থাকাটাই স্বাভাবিক, আর এই জাতীয় পার্থক্য মেনে নেওয়া উচিত। আপনি যখন আপনার স্ত্রী বা স্বামীকে অন্যদের সঙ্গে তুলনা করতে যাবেন তখন আপনি এই বার্তাই দিচ্ছেন যে তার গ্রহণযোগ্যতা আপনার কাছে নেই এবং সে আপনার প্রত্যাশা পূরণ করে নাই বা আপনি তার উপর সন্তুষ্ট নন। এ বিষয়টি পরিবারের জন্য বেশ ক্ষতিকর।
ইরান সহ বিশ্বের পূর্বাঞ্চলে ও বিশেষ করে মুসলিম দেশগুলোতে পরিবারের সদস্যদের মধ্যে পরস্পরের প্রতি গভীর ভালোবাসা দেখা যায়। স্বামী ও স্ত্রীর মধ্যেও পরস্পরের প্রতি গভীর অনুরাগ দেখা যায় এসব দেশে। এমন আন্তরিক ও গভীর ভালোবাসা বিশ্বের অন্যান্য অঞ্চলে খুব কমই দেখা যায়। ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনির মতে, ইরানের স্বামী ও স্ত্রীর মধ্যে বন্ধুত্ব আর ভালোবাসা অত্যন্ত ব্যাপক। ইরানি পরিবারগুলোর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এসব পরিবারের সদস্যরা সাধারণত ধার্মিক। নারী ও পুরুষের তথা স্বামী স্ত্রীর ভালোবাসা একটি ঐতিহ্যগত ও মানবীয় প্রকৃতিগত ভালোবাসা।
বর্ণনায় এসেছে মহান আল্লাহ যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর প্রথম মানবী হিসেবে হাওয়াকে সৃষ্টি করেন, তখন আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে কৌতূহলী হয়ে জানতে চান, কেই ব্যক্তি যার দৃষ্টি ও নৈকট্য আমার মধ্যে অনুরাগের জন্ম দিয়েছে? আল্লাহ বললেন, সে হচ্ছে হাওয়া। তুমি কি চাও সে তোমার সঙ্গী হোক ও তোমার অনুরাগের মাধ্যম হোক এবং তোমার সঙ্গে কথা বলুক, তোমার অনুগত হোক? আদম আলাইহিসসালাম বললেন, জি হে আমার প্রতিপালক, আমি যতদিন জীবিত আছি ততদিন আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ আমার জন্য জরুরি। এরপর মহান আল্লাহ বললেন, তুমি আমার কাছে তাকে বিয়ে করার আবেদন জানাও, কারণ সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতাও রাখে। এরপর হযরত আদম আলাইহিসসালাম বললেন, আমি তাকে বিয়ে করার প্রস্তাব পেশ করছি, কি সে আপনার সন্তুষ্টি রয়েছে? মহান আল্লাহ বললেন, আমার সন্তুষ্টি হল এটা যে তুমি তাকে আমার ধর্মের জ্ঞান শেখাবে। এই বর্ণনা থেকে বোঝা যায় মানবের প্রতি মানবের যে অনুরাগ তা জৈব প্রবৃত্তি সৃষ্টির আগেই গড়ে উঠেছে। তাই ইসলামের দৃষ্টিতে পরিবার গঠনের মূল উদ্দেশ্য শারীরিক চাহিদা পূরণ নয়, বরং নারী ও পুরুষের পারস্পরিক প্রশান্তি লাভ।
বিবি হাওয়াকে বিয়ে করার পর হযরত আদম আলাইহিসসালাম হাওয়াকে বললেন, আমার কাছে আসো ও আমার দিকে তাকাও। উত্তরে মা হাওয়া বললেন, আপনি আমার দিকে তাকান। এই অবস্থায় মহান আল্লাহ আদমকে হাওয়ার দিকে যাওয়ার নির্দেশ দেন, আর সেই থেকেই নারীর কাছে বিয়ের প্রস্তাব পাঠানোর রীতি চালু হয়। বিশ্বের সব মানুষ তথা সব নরনারী হযরত আদম ও হাওয়ার বংশধর। সৃষ্টিগত দিক থেকে নারীর উপর পুরুষের কোনো প্রাধান্য নেই। এ প্রসঙ্গে পবিত্র কোরআনের সপ্তম সূরা তথা সূরা আল আরাফতে মহান আল্লাহ বলেছেন, তিনি সে সত্তা যিনি তোমাদিগকে সৃষ্টি করেছেন একটিমাত্র সত্তা থেকে, আর তার থেকেই তৈরি করেছেন তার জোড়া, যাতে তার কাছে স্বস্তি পেতে পারে। আদম ও হাওয়ার পরিবার থেকে পরবর্তীকালের মানব সমাজ ও মানব প্রজন্মগুলো গড়ে উঠেছে। মানব সভ্যতার ইতিহাসের সূচনা সেখান থেকেই। তাই পরিবার হচ্ছে একটি ঐতিহাসিক বিষয়। মানব সমাজ গড়ে ওঠে পরিবার থেকেই, তাই নানা ধরনের সামাজিক পরিবর্তনের উৎস হল এই পরিবার।
ইরানি পরিবারগুলোতে ইরানি পরিচিতি ও মানব পরিচিতি এ দুই রক্ষার জন্য ধার্মিকতা এবং ঐতিহ্য বেশ গুরুত্ব পায়। মানুষের মানবিক পরিচিতি তার পারিবারিক পরিচিতি ও আত্মীয়তার ব্যবস্থার কাছে ঋণী। ইরানি প্রথা, নাম ও ঐতিহ্যও এর ব্যতিক্রম নয়। বংশ বা গোত্র ব্যবস্থাও গড়ে উঠেছে পরিবার থেকেই। গোত্রীয় ব্যবস্থা বা উপজাতি প্রথা ইরানের অতীত ও বর্তমানের উপর প্রভাব রেখেছে। আধুনিকতার ধাক্কাও ইরানে পরিবার ব্যবস্থাকে ধ্বংস করতে পারেনি, বরং ইরানিরা এই ব্যবস্থাকে মজবুত করারও চেষ্টা চালাচ্ছেন, আর এই কাজকে তারা নৈতিক ও ধর্মীয় দায়িত্ব বলে মনে করেন।
ক্লান্ত ও শ্রান্ত স্বামী যখন দিনের কাজ শেষে ঘরে ফেরেন, তখন স্ত্রীর উপস্থিতি ও ঘরোয়া পরিবেশ তাকে দেয় প্রশান্তি। স্ত্রীর অনুরাগ এ সময় স্বামীর প্রশান্তির জন্য বেশ জরুরি। এইভাবে স্ত্রীও সংসারে ও ঘরে বাইরে নানা কাজ আর জটিল পরিস্থিতিতে নির্ভরযোগ্য আশ্রয়স্থল ও প্রশান্তির জন্য স্বামীর সহযোগিতা আর সহমর্মিতার মুখাপেক্ষী। তাই স্বামী ও স্ত্রী পরস্পরের জন্য প্রশান্তির মাধ্যম, আর তা পেতে হলে তথা সংসারকে সুখের নীর করতে হলে পরিবারের সদস্যদের পরস্পরের প্রতি গভীর ভালোবাসা, ক্ষমাশীলতা, ত্যাগ ও অনুরাগ থাকা জরুরি। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানে শেষ করছি।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এবার বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইরানি জনগণের স্বার্থ সমুন্নত রেখে চুক্তি হতে হবে বলেছেন প্রেসিডেন্ট রাইসি, রেডলাইন রক্ষার আহ্বান। রুশ আগ্রাসন নিয়ে মার্কিন প্রচারণা প্রত্যাখ্যান করল ইউক্রেন ও জার্মানি, যুদ্ধভীতি না ছড়ানোর আহ্বান। সরকারের নিপীড়ন নির্যাতনে মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার ক্ষত বিক্ষত, বিএনপির মহাসচিবের মন্তব্য। এবং ভারতের আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যু, তদন্ত দাবি করলেন বিরোধী নেতারা। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনায়। খোদা হাফেজ। Thank you.